আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
কঠিন সময় ভারত সবসময় সাহায্য করতে প্রস্তুত, বিশ্বে যুদ্ধ আবহে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। স্পেনের মাদ্রিদে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেছেন, বর্তমানে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে পরিস্থিতি দেখে বিশ্বের সব দেশই মনে করে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখে অনেক দেশের স্বার্থে। এস জয়শঙ্কর আরো বলেছেন, এখন খুব কম দেশ আছে যারা রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে কথা বলার মতো জায়গায় আছে, ইসরায়েল এবং ইরানের সঙ্গে কথা বলার মতো জায়গায় রয়েছে, খুব কম দেশ রয়েছে যারা একসঙ্গে কোয়াড এবং ব্রিক্স এর সদস্য। এটা এমন কিছু যা খুবই অনন্য। এখন বিশ্বের দিকে তাকালে দেখা যাবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরুকৃত বিশ্ব। সুতরাং ভারত নামে একটা দেশ আছে যে কঠিন সময়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলতে এবং সাহায্য করতে ইচ্ছুক।
There are very few countries today who are in a position to talk to Russia and to Ukraine, who are in a position to talk to Israel and Iran. And PM Modi is able to do both. Who are in a position to be members of Quad and be members of BRICS.
এবার দেশের রাজনীতির খবর। ২৪ আকবর রোড, দিল্লিতে গত ৪৭ বছর ধরে কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা ছিল এটাই, কিন্তু সেই ঠিকানা এবার থেকে ৯ এ কোটলা রোড। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর হাত ধরে উদ্বোধন হয়েছে দলের নতুন ভবনের। উদ্বোধনের সময় সোনিয়া গান্ধীর পাশে ছিলেন পুত্র তথা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। দেড় দশক আগে প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংহ ২০০৯ সালে নতুন ভবনের শিলান্যাস করেছিলেন। ঘটনাচক্রে তার প্রয়াণের পরই ঠিকানা বদল হল দেশের প্রধান বিরোধী দলের। এর মধ্যেই আরএসএস এর প্রধান মোহন ভাগবতের মন্তব্য রাষ্ট্রদ্রোহের সমতুল, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। কদিন আগেই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বলেছিলেন, ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করেনি, ভারতে মানুষ স্বাধীনতা অর্জন করেছেন যখন রাম মন্দির তৈরি হয়েছে। রাহুল গান্ধীর কথায় স্বাধীনতা আন্দোলনের ফল হল সংবিধান, যাকে সমালোচনার তীরে বিঁধেছেন মোহন ভাগবত, কারণ তিনি বলেছেন সংবিধান দেশের স্বাধীনতার প্রতীক নয়।
There are multiple examples. There's an example, of course, of the freedom movement and the fruit of that movement, which was the constitution, which was essentially attacked yesterday by Mr. Mohan Bhagwat when he says that the constitution was not the symbol of our freedom. But also after that, thousands of our workers died.
এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশ বিরোধী কথা বলছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলা একসময় ভারতের রাজধানী ছিল, স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা সবচেয়ে বেশি, তারপর পাঞ্জাব, বাকি দলও রয়েছে। তিনি মনে করেন দেশ ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হয়, যে কোনো দল বা সংগঠন চাইলেই কি দেশের স্বাধীনতার ইতিহাস যখন ইচ্ছা পাল্টে দিতে পারে। এই ধরনের মন্তব্য অত্যন্ত বিপজ্জনক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Is an anti-national statement. A sovereign country was established on 15th August 1947. Apnara ki mone koren je history of independence can change any time, any political party can do it or any organization? Can they do it?
এদিকে ভারতের নির্বাচন নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে মেটা। এর আগে এক পডকাস্ট চ্যানেলে ফেসবুকের প্রতিষ্ঠাতা ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচন নিয়ে ভুল মন্তব্য করেছিলেন। তার মতে, কোভিড পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারের উপর থেকে মানুষের আস্থা সরে গিয়েছে। ২০২৪ সাল ছিল বড় বড় নির্বাচনের বছর, ভারতের মতো বিভিন্ন দেশে নির্বাচন হয়েছে, প্রতিটি ক্ষেত্রে বস্তুত ক্ষমতাসীন দলগুলো হেরে গিয়েছে। মার্ক জুকারবার্গের মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভুল সংশোধন করে মন্ত্রী বলেন, মার্ক জুকারবার্গ দাবি করেছেন করোনা পরবর্তী সময়ে ভারতের ২০২৪ সালের নির্বাচন সহ বেশিরভাগ দেশে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। এটা তথ্যগতভাবে ভুল, ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মার্ক জুকারবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেওয়ার ঘটনা হতাশাজনক বলেছেন অশ্বিনী বৈষ্ণব। এবার পশ্চিমবঙ্গের খবর। গত কমাস ধরে কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং ভারত জুড়ে আলোড়ন তোলা আরজিকার মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শনিবার রায়দানের শুরুতেই সঞ্জয়কে কাঠগড়ায় তুলে বিচারক জানিয়ে দেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক অনির্বাণ দাসের এজলাসে বহু প্রতীক্ষিত এই মামলার রায়দান হয়। ভারতীয় ন্যায় সংহিতার 64 মানে ধর্ষণ, 66 ধর্ষণের জন্য মৃত্যু, 103(1) মানে খুন, এই সমস্ত ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে আসামি সঞ্জয় রায়কে। বিচারকের কথা শুনে সঞ্জয় চিৎকার করে ওঠে। সে দাবি করে তিনি কিছু করেননি, যারা করেছে তাদের কেন ছাড়া হলো প্রশ্ন তুলেছেন তিনি। তার কথায় তিনি কোনো অন্যায় করেননি, উল্টে তাকে যা বলা হয়েছে তাই তিনি বলেছেন আদালতে। নিজের স্বপক্ষে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় বলেছেন তার গলায় একটা রুদ্রাক্ষের মালা রয়েছে, সেই সময় তিনি যদি যুক্ত থাকতেন তাহলে সেই মালা খুলে পড়ে যেত। কিন্তু বিচারক তাকে জানিয়ে দেন সোমবার সাজা ঘোষণা করা হবে, সেদিন সঞ্জয় রায়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। এদিকে কলকাতার শিয়ালদহে রায় ঘোষণার আগে আদালত চত্বরে ভিড় জমান বহু সাধারণ নাগরিক। কেউ কেউ সঞ্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতার সহপাঠীরা মামলার গতির প্রকৃতিতে সন্তুষ্ট নন। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা বলেছেন,
আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) BNS এ তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে।
শনিবার শিয়ালদা আদালত চত্বরে নির্যাতিতা পরিবারের 5 সদস্য আদালত কক্ষে উপস্থিত ছিলেন। তবে সাধারণ মানুষ বা সংবাদ মাধ্যমকে আদালত কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। মেয়ের নৃশংস হত্যার 162 দিনের মাথায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ায় বিচারককে ধন্যবাদ জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা।
আমরা বিচারের যে প্রথম শ্রেণী আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় শ্রেণীতে উঠতে পারে সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন, এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সম্বাদ দিন সেই জাজমেন্ট দেবেন। আমরা লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয় জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়।
অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে প্রসূতি এবং সদ্যোজাত মৃত্যুর ঘটনায় চিকিৎসকদেরই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে সঠিকভাবে চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই মা এবং সদ্যোজাতকে বাঁচানো যেত। এই ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি। তাদের মধ্যে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের RMO এবং MSVP। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের করা হয়েছে, যাতে বলা হয়েছে অনিচ্ছাকৃত খুনের ঘটনা। এর আগে মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন 5 জন প্রসূতি। খবরে সামনে আসে তাদের যে স্যালাইন দেওয়া হয়েছিল সেই স্যালাইনই অন্য রাজ্যে কার্যত ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তান জন্মায়, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে মাকে এবং সন্তানকে বাঁচানো যেত।
আমি সবটাই মানবিক ভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো।
এবার অন্য কিছু খবর। মুম্বাইয়ের বাড়িতে বিখ্যাত ফিল্ম স্টার সাইফ আলী খানের ওপর দুষ্কৃতী হামলা নিয়ে সরগরম বলিউড। তবে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যোগেশ কদম জানিয়েছেন সাইফ আলী খানের ওপর হামলার নৈপথ্যে আন্ডারওয়ার্ল্ডের কোনো হাত নেই, অন্ধকার জগতের কোনো গ্যাং এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। পুলিশের কাছে এরকম কোনো তথ্য নেই যে সাইফ আলী খানকে এর আগে কেউ হুমকিও দিয়েছিল। তাছাড়া অভিনেতা কোনোভাবেই পুলিশের কাছে অতিরিক্ত নিরাপত্তাও চাননি। তার সংযোজন হামলাকারীর একমাত্র উদ্দেশ্য ছিল চুরি করা। এর আগে মধ্যরাতে নিজের বাড়িতে আক্রান্ত হন প্রাক্তন ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি এবং ফিল্ম স্টার শর্মিলা ঠাকুরের পুত্র সাইফ আলী খান। তিনি নিজেও বিখ্যাত ফিল্ম স্টার। 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সাইফের শিরদাঁড়ায় তখন গেঁথেছিল ছুরি একটা অংশ। চিকিৎসকরা জানিয়েছেন হাতল থেকে ছুরিটি ভেঙে 2.5 ইঞ্চির ধারালো অংশটা আটকে যায় অভিনেতার শিরদাঁড়ায়। অস্ত্রোপচারের মাধ্যমে বার করা হয় ছুরির সেই ভাঙা অংশ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র 2 মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল ওই দুষ্কৃতী। সে দুষ্কৃতী খোঁজে তদন্ত করছে পুলিশ। আর হাসপাতাল থেকে বলা হচ্ছে,
surgery was performed to remove the knife and also repair the leaking spinal fluid. 2 other deep wounds on his left hand and 1 on the neck was repaired by plastic surgery team.
আর এবার শেষ খবর। আগামী দিনে পরিবেশ বদলের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে ভারত। মিশন মৌসুম প্রকল্পের সূচনা করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি 150 বছর পূর্ণ করেছে ভারতের আবহাওয়া দপ্তর। এই অনুষ্ঠানে মিশন মৌসুম অভিযানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই তিনি বলেছেন, উন্নতমানের প্রযুক্তি, ওয়েদার রেডার, বায়ুমণ্ডলের বদলের উপর পর্যবেক্ষণে উন্নতমানের যন্ত্র, স্যাটেলাইট এবং হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেম চালু করা হবে এই প্রকল্পের আওতায়।
प्राकृतिक आपदाओं के प्रभाव को मिनिमाइज करने के लिए हमें मौसम विज्ञान की एफिशिएंसी को मैक्सिमाइज करने की जरूरत होती। भारत ने लगातार इसकी अहमियत को समझा है। आज हम उन आपदाओं की दिशा को मोड़ने में कामयाब हो रहे हैं।
উল্লেখ্য, 150 বছরের পথ চলা শুধু আবহাওয়া দপ্তরের একার নয়, বরং আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মিলিত যাত্রার ফল। 10 বছর আগে দেশের মাত্র 10-15% মানুষ আবহাওয়ার পূর্বাভাস জানতে পারতেন বা তাদের আগ্রহ ছিল, কিন্তু বর্তমানে দেশের প্রতিটি মানুষ আবহাওয়া কেমন থাকবে তা নিমিষের মধ্যে জানতে পারেন। মেঘদূত অ্যাপের মাধ্যমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পেয়ে যান দেশের প্রায় সাধারণ মানুষ। এর ফলে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুর সংখ্যা অনেক কমে গিয়েছে বলে সরকার পক্ষ থেকে দাবি করা হয়। শুধু ভারত নয়, চীন, নেপাল, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো দিল্লির মৌসুম ভবনের কাছ থেকে সাহায্য নিয়ে থাকে, দাবি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর কথায়, কোনো দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের উন্নতি সেই দেশের মানুষের বিজ্ঞানের প্রতি আগ্রহের পরিচয় দেয়।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।